حدیث مصطفیٰ، حدیث مصطفیٰ، درس شمائل ترمیزی۔
الحمد للہ رب العالمین والصلاة والسلام علی سید الانبیاء والمرسلین، اما بعد، فاعوذ باللہ من الشیطان الرجیم، بسم اللہ الرحمن الرحیم۔ الصلاۃ والسلام علیک یا رسول اللہ وعلی آلک و اصحابک یا حبیب اللہ، الصلاۃ والسلام علیک یا نبی اللہ وعلی آلک و اصحابک یا نور اللہ۔ الحمد للہ عز و جل، الشمائل المحمدیہ ارتھات شمائل ترمیزی ایر درس আমাদের শুরু হয়ে গেছে। বিগত দর্শে আমরা শামাইলের গুরুত্ব সম্পর্কে এবং এর মৌলিক বিষয় মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, কেন পড়া শোনা জানা জরুরি এ বিষয়ে কিছু কথা শ্রবণের সৌভাগ্য অর্জন করেছিলাম। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আজকের যে দর্শ রয়েছে এতে এই কিতাব শুরু করা হবে, আর নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের শরীর মুবারক সম্পর্কে এতে যে হাদিস বর্ণনা করা হয়েছে এর ব্যাখ্যাও আমরা শ্রবণের সৌভাগ্য অর্জন করব। ইমাম তিরমিজি রহমতুল্লাহি তাআলা আলাই যে অধ্যায় সর্বপ্রথম বর্ণনা করেছেন এর নাম তিনি এটা বর্ণনা করেছেন, বাবু মা জা আফি খলকি রসুলিল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ সেই হাদিসের ব্যাপারে অধ্যায় যা রসুলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের খলক, অর্থাৎ তার সৃষ্টি, তার অস্তিত্ব এর ব্যাপারে, তার প্রকাশ্য গুণাবলীর ব্যাপারে যে হাদিস এসেছে তা বর্ণনা করার জন্য এই অধ্যায় লিখেন। অর্থাৎ তিনি আলিহি সাল্লাতু ওয়াসাল্লামের শরীর মুবারকের ব্যাপারে যে হাদিস রয়েছে এ ব্যাপারে সর্বপ্রথম পবিত্র হাদিসসমূহ এ অধ্যায়ে বর্ণনা করা হয়েছে। ইমাম তিরমিজি এ অধ্যায়ে 15টি হাদিসসমূহ বর্ণনা করেছেন যাতে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের যে উচ্চতা মুবারক, অর্থাৎ তার উচ্চতা কেমন ছিল এ কথা বর্ণনা করেছেন। তিনি আলিহি সাল্লাতু ওয়াসাল্লামের চুলের বর্ণনা করেছেন যে চুলের অবস্থা কেমন ছিল। তিনি আলিহি সাল্লাতু ওয়াসাল্লামের রং অর্থাৎ কালারের আলোচনা করেন। তিনি আলিহি সাল্লাতু ওয়াসাল্লামের চোখের ব্যাপারে, ভ্রু মুবারকের ব্যাপারে, শরীরের যে হাতের তালু এবং তার আলিহি সাল্লামের যে পা মুবারক ছিল তা কোন অবস্থায় ছিল এটা বর্ণনা করেছেন। তার আলিহি সাল্লাতু ওয়াসাল্লামের নাক মুবারকের ব্যাপারে যে এর উপর যে নূর ছিল এর আলোচনা করেছেন। এমনিভাবে তিনি আলিহি সাল্লাতু ওয়াসাল্লামের যে মুবারক কাজ ছিল এর আলোচনা করেছেন। তিনি আলিহি সাল্লাতু ওয়াসাল্লামের বক্ষ থেকে নাভি পর্যন্ত যে অংশ ছিল এর মধ্যে কেমন অবস্থা ছিল এই কথা বর্ণনা করেছেন। তো বিভিন্ন অঙ্গের ব্যাপারে যা সাহাবায়ে কিরাম আলিহিম রিদওয়ানরা নিজ নিজ পর্যবেক্ষণ বর্ণনা করেছেন, আর হুজুর আলিহি সাল্লামের যে বৈশিষ্ট্য বর্ণনা করেন তা ইমাম তিরমিজি এখানে উল্লেখ করেন। এই 15টি পবিত্র হাদিস এই বিষয়ে বর্ণনা করেন। তো এখানে একটি প্রশ্ন সৃষ্টি হচ্ছে যে ইমাম তিরমিজি রহমতুল্লাহি তাআলা আলাই প্রথমত হুজুর আলিহি সাল্লাতু ওয়াসাল্লামের সৃষ্টিকে বর্ণনা করেছেন, তার যে সৃষ্টি রয়েছে অর্থাৎ তার যে অভ্যন্তরীণ গুণাবলী রয়েছে, যেমন লজ্জা, তার দানশীলতা, তার চরিত্র, তার আলিহি সালামের বীরত্ব, বাহাদুরি, এই ধরনের বিষয়কে পরে বর্ণনা করেন। প্রথমে এটা বর্ণনা করেন, অথচ যে মৌলিক উদ্দেশ্য রয়েছে তা হল তার অভ্যন্তরীণ বৈশিষ্ট্য বর্ণনা করা, তার যে বৈশিষ্ট্য রয়েছে তা বর্ণনা করা, তা পরে বর্ণনা করেন। তো এর কারণ বিভিন্ন ব্যাখ্যাকারকগণ বর্ণনা করেছেন যে যা প্রকাশ্য অঙ্গ রয়েছে তা অভ্যন্তরীণ বৈশিষ্ট্যের দিকেও ইঙ্গিত করে থাকে। প্রকাশ্য অঙ্গ অর্থাৎ প্রকাশ্যভাবে তার যে শরীর থাকবে, যেমন তার অঙ্গ রয়েছে, অধিকাংশ স্থানে এটাই হয়, অধিকাংশ এটাই হয়ে থাকে যে এই অঙ্গ তার অভ্যন্তরীণ দিকে ইঙ্গিত করে থাকে। তো নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রকাশ্য অঙ্গের আলোচনা করেন এবং উত্তম পদ্ধতিতে আলোচনা করেন, অত্যন্ত সুন্দরভাবে এটাকে বর্ণনা করেন, যেন জানা যায় যে প্রকাশ্য অঙ্গের মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যন্তরীণ বৈশিষ্ট্য কত উত্তম ছিল। যখন সর্ব উত্তম শরীর আল্লাহ তাবারক তাআলা দান করেছেন, তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৌন্দর্য দান করেছেন, তো এই বৈশিষ্ট্য তার অভ্যন্তরে বিদ্যমান যে উত্তম বৈশিষ্ট্য রয়েছে এদিকেও আমাদের দিক নির্দেশনা করে থাকে, এদিকেও আমাদের দিক নির্দেশনা করে থাকে যে তিনি আলিহি ইসলাম বৈশিষ্ট্যের দিক থেকে এমনই উত্তম ছিলেন যেমন প্রকাশ্যভাবে তার শরীর মুবারক উত্তম ছিল। দ্বিতীয় কথা হলো যে মোল্লা আলী কারি রহমতুল্লাহ তাআলা আলাই, হাফিজ ইবনে হাজার হাইতামি রহমতুল্লাহ তাআলা আলাই, ইমাম বাজুরি রহমতুল্লাহ তাআলা আলাই, যতই শামাইলে তিরমিজির ব্যাখ্যাকারকগণ রয়েছেন, তারা এখানে একটি নিয়ম বর্ণনা করেছেন যে পরিপূর্ণ ইমানের মধ্যে এটা মিন তামামিল ইমানি বিহি, এই কথায় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে ইমানের পরিপূর্ণতা রয়েছে তা এভাবে হয়ে থাকে যে এই বিষয়ে বিশ্বাস রাখা হোক যে যে কোনো মানুষের মধ্যে সেই বৈশিষ্ট্য, সেই গুণাবলী কখনো একত্রিত হয়নি যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্তার মধ্যে একত্রিত রয়েছে। অর্থাৎ একটি তো অভ্যন্তরীণ বৈশিষ্ট্য রয়েছে, অভ্যন্তরীণ গুণ রয়েছে, ঠিক আছে, শ্রেষ্ঠতম বৈশিষ্ট্য রয়েছে তা নিজের স্থানে রয়েছে, তবে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলিহি ওয়ালিহি ওয়াসাল্লামের প্রকাশ্য শরীরের মধ্যে যে বৈশিষ্ট্য রাখা হয়েছে সেটাও এমন ছিল যার ব্যাপারে এই বিশ্বাস রাখা জরুরি যে অন্য কারো শরীরের মধ্যে এমন বৈশিষ্ট্য রাখা হয়নি। আল্লামা মুহাম্মদ বিন ইউসুফ শামি সালেহ রহমতুল্লাহ তাআলা আলাই সুবুলুল হুদা ওয়া রাশাদে এটা ইরশাদ করেছেন যে আল্লাহ তাবারক তাআলা যত আম্বিয়ায়ে কিরাম আলাইহিমুসসালামকে পাঠিয়েছেন তাদেরকে আল্লাহ তাবারক তাআলা সুন্দর শরীর দান করেছেন, সুন্দর আকৃতি ও গঠন দান করেছেন, তাদেরকে কামিলুল আজা বানান, সুন্দর শরীর বিশিষ্ট বানান, উত্তম শরীর বিশিষ্ট তাদেরকে বানিয়েছেন, যেন লোকেরা তাদের দিকে মনোযোগ দেয়, লোকেরা তাদের দিকে আকৃষ্ট হয় এবং লোকেরা তাদের আহ্বানকে, তাদের প্রচারকে শ্রবণ করে, শুনে, এবং এ সকলের মাঝে আল্লাহ তাবারক তাআলা সবচেয়ে অন্যান্য পরিপূর্ণ আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্য মুবারককে বানিয়েছেন, ঠিক আছে। তো এই জন্য হুজুর আলিহি সাল্লাতু ওয়াসাল্লামের যে প্রকাশ্য সৌন্দর্য রয়েছে, যেমনিভাবে তার চরিত্র সবার ঊর্ধ্বে রয়েছে, এমনিভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকাশ্য সৌন্দর্য সবার ঊর্ধ্বে রয়েছে। ইমাম কুরতুবী রহমতুল্লাহ তাআলা আলাইহির ব্যাপারে একাধিক ইমামগণ নিজ কিতাবের মধ্যে এ কথা উদ্ধৃত করেন যে আল্লাহ তাবারক তাআলা লোকদের উপর রহমত প্রদর্শন করে, তাদের উপর করুণা প্রদর্শন করতে গিয়ে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের পরিপূর্ণ সৌন্দর্য প্রকাশ করেননি, পরিপূর্ণ সৌন্দর্য লোকদের সামনে প্রকাশ করেননি। এই জন্য যদি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পরিপূর্ণ সৌন্দর্য প্রকাশ করতেন তো কোনো চোখ হুজুর আলিহি সাল্লাতু ওয়াসাল্লামকে দেখার শক্তি রাখত না। তো এটা আল্লাহ তাবারক তাআলার পক্ষ থেকে লোকদের উপর করুণা হয়েছে, তার রহমত রয়েছে যে তিনি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামের সৌন্দর্যের উপর পর্দা রাখেন, অন্যথায় পৃথিবীর মধ্যে কেউ নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামকে প্রাণভরে দেখতেও পারত না। হযরতে সাইয়্যিদুনা আলী আল মুরতাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হাদিস সামনে গিয়ে ইমাম তিরমিজি বর্ণনা করবেন। তার এই বাণী রয়েছে, যখন তিনি হুজুর আলাইহিসসালামের মুবারক আকৃতি বর্ণনা করেন তো এরপর তিনি এটা ইরশাদ করেন যে ইয়াকুলু নাআইতুহু আনসিফাতি, যে হুজুর আলিহি সাল্লাতু আসসালামের বৈশিষ্ট্য বর্ণনাকারী, হুজুর আলিহি সাল্লাতু আসসালামের অবয়ব বর্ণনাকারী প্রত্যেকেই এটাই বলে থাকে যে লাম আর মিসলাহু কবলাহু ওয়ালা বাদাহু, যে আমি না নবী করিম সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লামের পূর্বে না তিনি আলিহি সাল্লামের পরে আপনার মতো কোনো সুদর্শন দেখেছি। ঠিক আছে, অর্থাৎ প্রত্যেকেই অবশেষে তার বৈশিষ্ট্য এই পদ্ধতিতে বর্ণনা করেন। একটি হল নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলিহি ওয়ালিহি ওয়াসাল্লামের অঙ্গের সৌন্দর্য, যেমন চোখ মুবারকের সৌন্দর্য, কান মুবারকের সৌন্দর্য, দাঁত মুবারকের সৌন্দর্য, ঠোঁট মুবারকের সৌন্দর্য, চুল মুবারকের সৌন্দর্য, একটি বৈশিষ্ট্য হলো এটা। আরেকটি হলো কেবল নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলিহি ওয়াসাল্লামের সৌন্দর্য, তার আলিহি সাল্লাতু ওয়াসাল্লামের সুদর্শন হওয়া। ওলামাগণ এই বিষয়ে অসংখ্য হাদিসে মোবারকা বর্ণনা করেছেন যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলিহি ওয়ালিহি ওয়াসাল্লামের চেহারা মুবারক কেমন সুন্দর ও সুদর্শন ছিল, যে যেখানে তিনি তশরিফ নিয়ে যেতেন তো এমন হতো যে সেখানে অন্ধকার থাকলে তা আলোকিত হয়ে যেত। হ্যাঁ, হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে ইমাম হাকিম তিরমিজি নওয়াদিলুল উসুলে এই হাদিস উদ্ধৃত করেন যে তিনি বলেছেন, যখন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম মদিনায় মুনাওয়ারায় শুভ আগমন করেন তো মদিনায় মুনাওয়ারা নবী করিম আলাইহিমুসসালামের নূরের কারণে আলোকিত হয়ে যায়, আলোকিত হয়ে যায় তিনি আলিহি সাল্লাতু আসসালামের সেখানে আগমনের কারণে। তো তিনি আলিহি সাল্লাতু আসসালাম এর সৌন্দর্য মাধুর্য এটা অতুলনীয় ছিল, আর পৃথিবীর মধ্যে এমন কেউ নেই যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলিহি ওয়ালিহি ওয়াসাল্লামের সৌন্দর্য মাধুর্যের মতো হতে পারে। এটা যে ইমাম কুরতুবী রহমতুল্লাহি তাআলা আলাইহি বর্ণনা করেছেন যে তিনি আলিহি সাল্লাতু আসসালামের যদি প্রকাশ্য সৌন্দর্য লোকদের সামনে প্রকাশ করে দেয়া হতো তো কারো মধ্যে এমন শক্তি ছিল না যে তিনি আলিহি সাল্লাতু আসসালামকে দেখতে পারবে, এটা নিজ অবস্থাতে সঠিক রয়েছে, কোনো অতিরঞ্জিত নয়, নিজস্ব বাস্তবতা রয়েছে যে বাস্তবেই এমন হতো। এটা এমনি বুঝুন যে কিয়ামতের দিন যখন বান্দা জান্নাতের মধ্যে প্রবেশ করবে তো তিনি নিজ ঘরকে, যা জান্নাতের মধ্যে থাকবে, এর রাস্তায় প্রবেশ করতেই এভাবে পরিচিত হবে যে বরং এর চেয়ে বেশি চিনতে পারবে যেভাবে দুনিয়াতে নিজ ঘরের পথ চিনত, কোনো পথ প্রদর্শকের প্রয়োজন তার হবে না। তবে আল্লাহ তবারক তাআলা তার স্বাগতমের জন্য এক বাস্তবায়ক নির্ধারণ করবেন, এক ফেরেশতা নির্ধারণ করবেন যে যিনি তাকে নিয়ে তার ঘর পর্যন্ত নিয়ে যাবে, তাকে নিজের সাথে নিয়ে যাবে, তার স্বাগতম হবে। এই ব্যবস্থকের ব্যাপারে বর্ণনার মধ্যে বিদ্যমান রয়েছে যে যদি আল্লাহ তাবারকতালা বান্দাকে পথ প্রদর্শন না করতেন, আল্লাহ তাবারকতালা বান্দাকে সঠিক পথ না দিতেন তো তার সৌন্দর্য মাধুর্য এমন হবে যে বান্দা তাকে খোদা মনে করে সিজদা করত, এত অধিক আল্লাহ তাবারকতালা তাকে সুন্দর ও সুদর্শন বানিয়েছেন। জান্নাতের হুর, তাদের ব্যাপারে হাদিসের মধ্যে বিদ্যমান রয়েছে যে যদি তারা নিজ ওড়না বা নিজের নখ জমিনবাসের সামনে প্রকাশ করে দেয় তো এর যে উজ্জ্বলতা রয়েছে নখের, এর কারণে সূর্যের আলো ম্লান হয়ে যাবে, সূর্যের প্রয়োজন থাকবে না, এত বেশি তার আলো থাকবে, এর উড়নার কারণে দুনিয়াবাসী ফিতনার মধ্যে লিপ্ত হয়ে যাবে, এত বেশি আল্লাহ তাবারক তাআলা একজন সাধারণ হুরকে সৌন্দর্য দান করেন। যদি এক হুরের এত সৌন্দর্য হয় তাহলে তাদের রানীর সৌন্দর্য কীরূপ হবে, এবং এর চেয়ে সুন্দর ও সুদর্শন তারাই হবে যারা জান্নাতি রমণী হবে, যারা দুনিয়ার নারী রয়েছে, এবং পুরুষকে আল্লাহ তাআলা আলাদা সৌন্দর্য দান করবেন, আর তাদের সকলের চেয়ে অধিক সৌন্দর্য যে রয়েছে তা নবী করিম আলাইহিমুসসালামের সত্তায় রয়েছে। তো যখন এক হুরকে দেখার ক্ষমতা না থাকে তো তার সৌন্দর্য তো নবী করিম আলাইহিমুসসালামের সৌন্দর্যের একটি অংশ মাত্র, তারা অংশ পেয়েছে, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত সৌন্দর্য দেখার ক্ষমতা কার মধ্যে রয়েছে? তো এজন্য নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য মাধুর্যের তার প্রকাশ্য অঙ্গের আলোচনা করা হয়, যেন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের যে জিয়ারত রয়েছে, তার আলাইহিস সালামের যে দিদার রয়েছে, এর আকাঙ্ক্ষা আমাদের অন্তরের ভিতরে সৃষ্টি হয়। তিনি আলাইহিস সালামকে স্বপ্নে দেখার শখ ও আগ্রহ আমাদের অন্তরের ভিতরে সৃষ্টি হয়। আর যখন আমরা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত দ্বারা ধন্য হব, তখন আমাদের হুজুর আলাইহিস সালামের আবয়ব জানা থাকে। তিনি আলাইহিস সালামের যে গঠন রয়েছে তা আমাদের জানা থাকলে তাহলে সহজভাবে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্তাকে চিনতে পারব। আসুন কিতাব শুরু করি, আর এর মধ্যে যে হাদিসে মোবারক রয়েছে তা শ্রবণ করি। ইমাম তিরমিজি রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন, বিসমিল্লাহ রহমানুর রহিম, আলহামদুলিল্লাহ وسلام على عباده الذين اصطفى. قال الشيخ الحافظ ابو عيسى محمد بن عيسى بن ثورة الترمذي, باب ما جاء في خلق رسول الله صلى الله تعالى عليه وسلم. اخبرنا ابو رجاع خطيبة بن سعيد عن مالك بن انس عن ربيعة بن ابي عبد الرحمن عن انس بن مالك انه سمعه يقول كان رسول الله صلى الله تعالى عليه واله وسلم ليس بالطويل البائن ولا بالقصير ولا بالابيض الامحق ولا بالادمي ولا بالجعد القطط ولا بالسبت. بعثه الله تعالى على راس 40 سنه فاقام بمكه 10 سنين وبالمدينه 10 سنين وتوفاه الله على راس 60 سنه وليس في رأسه ولحيته 20 شعرة بيضاء. امام ترمذی رحمۃ اللہ تعالی علیہ حضرت سیدنا انس بن مالک رضی اللہ تعالی عنہ থেকে বর্ণনা করেন, তিনি ارشاد করেছেন যে رسول اللہ صلی اللہ تعالی علیہ والہ وسلم না তো খুব বেশি দীর্ঘ উচ্চতার ছিলেন আর না কম উচ্চতার ছিলেন, না একেবারে কেবল সাদা বর্ণের ছিলেন, না তিনি শ্যাম বর্ণের ছিলেন, না তার চুল একেবারে কোকড়ানো ছিল, খুব বেশি কোকড়ানো ছিল, আর না একেবারে সোজা ছিল। আল্লাহ তাআলা তাকে 40 বছর বয়সে প্রেরণ করেছেন। তিনি 10 বছর মক্কায় মুকারমায় ছিলেন, 10 বছর মদিনায় মুনাওয়ারায় ছিলেন। আল্লাহ তাআলা তাকে 60 বছর বয়সে দুনিয়া থেকে উঠান, তিনি পর্দা করেন। আর সেই সময় তার মাথার চুলের মধ্যে আর দাড়ের চুলের মধ্যে 20টি চুলও সাদা ছিল না। এর ব্যাখ্যা এসেছে এ সকল বিষয়ের, হযরত সাইয়েদুনা আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এ হাদিস পাক বর্ণনাকারী। তিনি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের বিশেষ খাদিম। এমনি তো হুজুর আলিহি সালামের খিদমতকারী অসংখ্য সাহাবায়ে কিরাম আলিহিম রিদওয়ান ছিলেন। সাইয়েদুনা আবদুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে সাহিবুল ভিসাদা ওয়া নালাইন ওয়া তাহুর বলা হতো, যে হুজুর আলিহি সালাতু ওয়াসালামের বালিশ, তার মুবারক জুতা, তিনি আলিহি সালাতু ওয়াসালামের ওজুর পাত্র তার কাছে রাখা থাকত। তবে সাইয়েদুনা আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি আলাদা মর্যাদা লাভ হয়, যে তিনি 10 বছরের বয়সে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলিহি ওয়াসাল্লামের খিদমতে উপস্থিত হন। তার আম্মাজান হজরতে সৈয়দুনা উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশেষ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতের জন্য তাকে প্রদান করেন, যে তাকে আপনি নিজের কাছে রাখেন, একটি বিশেষ সন্তান সে আপনার খিদমত করবে। তো হুজুর আলিহি সাল্লাতু ওয়াসাল্লাম 10 বছর পর্যন্ত তাকে নিজের কাছে রাখেন, আর এই কারণে তার উপাধি খাদিমুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়েছে, বিশেষ করে তার। অথচ সকল সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা হুজুর আলিহি ইসলামের খাদিম ছিলেন, তবে তাকে এই উপাধি বিশেষ করে প্রদান করা হয় যখন এটা বলা হয় যে খাদিমু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো সে সময় মস্তিষ্কে কল্পনা আসবে সাইয়েদুনা আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুমার, তার উপাধি আবু হামজা ছিল। তিনি সেই সাহাবায়ে কিরাম আলাইহিমুর রিদওয়ানের অন্তর্ভুক্ত ছিলেন যারা সর্বশেষে অর্থাৎ সর্বশেষে দুনিয়া থেকে বিদায় নেয়া সাহাবায়ে কিরাম আলাইহিম রিদওয়ানের মাঝে তাকে গণনা করা হয়, যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাকে বয়সে বরকতেরও দোয়া দিয়েছিলেন। তিনি হুজুর আলিহিস সালামের গঠন বর্ণনা করেন, সর্বপ্রথম গুণ বর্ণনা করেন যে লাইসা বিত্তাবিলিল বা ইন, হুজুর আলিহিস সালাতু ওয়াসাল্লাম খুব বেশি দীর্ঘ উচ্চতার ছিলেন না, ওয়ালা বিল কসির, আর কম উচ্চতারও ছিলেন না। বিভিন্ন বাণী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উচ্চতম মুবারকের ব্যাপারে বর্ণনার মধ্যে এসেছে। এর পরের বর্ণনার মধ্যে আসবে যে হুজুর আলিহি সাল্লাতু ওয়াসাল্লাম রবাআতান, তিনি আলিহি সাল্লাতু ওয়াসাল্লাম মধ্যম উচ্চতার ছিলেন, মধ্যম উচ্চতার ছিলেন। শব্দ হল মারবু আন, তিনি আলিহি সাল্লাতু ওয়াসাল্লাম মধ্যম উচ্চতার ছিলেন, আর খুব বেশি লম্বা ছিলেন না, আর না তার উচ্চতা কম ছিল, অর্থাৎ মধ্যম উচ্চতার ছিলেন। অবশ্য এখন এখানে যে নিয়ম আর মৌলিক কথা রয়েছে তা হল যে আল্লাহ তাবারক তাআলা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলিহি ওয়াসাল্লামের সকল অঙ্গকে মধ্যম অবস্থায় রাখেন, সকল অঙ্গের মধ্যে মধ্যম অবস্থা রাখেন। তো তিনি আলিহি সাল্লাতু ওয়াসাল্লাম এক হলো খুব বেশি লম্বা ব্যক্তি তেমন ছিলেন না, আর এক হলো যে দীর্ঘতার দিকে হয়ে থাকে, দীর্ঘ উচ্চতার দিকে হয়ে থাকে, অর্থাৎ এক তো মধ্যম হয়ে থাকে আর এক তো একেবারে খাটো উচ্চতার হয়ে থাকে, আর এক হলো যাকে না আমরা কম উচ্চতার বলতে পারবো না তাকে দীর্ঘ বলতে পারবো, আর এক হলো যে তাকে দেখলে এমন মনে হয়ে থাকে যে সে হলো দীর্ঘ উচ্চতার ব্যক্তি, ঠিক আছে, দীর্ঘতার দিকে যাচ্ছে, তবে তাকে দেখে এটা বলা যাবে না যে সে খুব দীর্ঘ, ঠিক আছে। যেমন কিছু মানুষ হয় যাদের উচ্চতা খুব দীর্ঘ হয়, আর কিছু মানুষ হয় তাকে যাদেরকে দেখলে এমন মনে হয় যে তাদের উচ্চতা কিছুটা দীর্ঘ রয়েছে। তো হুজুর আলিহি সালামের যে উচ্চতা মুবারক ছিল এটা দীর্ঘতার দিকে ছিল, ইলাতুল তার আলিহি সালামের উচ্চতা মুবারক দীর্ঘতার দিকে ছিল, কম উচ্চতার চেয়ে দীর্ঘ উচ্চতা, আর মধ্যম উচ্চতার চেয়েও তার আলিহি সালামের উচ্চতা মুবারক এটা উঁচু ছিল, তবে খুব বেশি দীর্ঘ ছিল না যে একেবারেই আলাদাভাবে উচ্চতা মুবারক অনুভব হবে। সর্বোপরি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলিহি ওয়াসাল্লামের এটা বৈশিষ্ট্য ছিল, আর এটা মুআজিজা ছিল যা ইমাম বাইহাকি ইত্যাদি বর্ণনা করেছেন, যে এমনি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলিহি ওয়াসাল্লাম মধ্যম উচ্চতার ছিলেন, মধ্যপন্থী মধ্যম তার উচ্চতা ছিল, দীর্ঘ উচ্চতার দিকে তার উচ্চতা ছিল। তবে বৈশিষ্ট্য এটা ছিল যে তিনি আলিহি সাল্লাতু ওয়াসাল্লাম যখন কোনো দীর্ঘ উচ্চতা ব্যক্তির সাথে হাঁটতেন, এমনকি মাঝে মাঝে তাকে ঘিরে কিছু মানুষ হাঁটতে থাকত, অর্থাৎ তিনি আলিহি সাল্লামের আশেপাশে হাঁটতে থাকত, আর প্রকাশ্যভাবে তারা উচ্চতার মধ্যে দীর্ঘ ছিল, তবে নবী করিম আলিহি সাল্লাতু ওয়াসাল্লাম যখন তাদের সাথে হাঁটতেন তখন তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাদের মাঝে সবচেয়ে দীর্ঘ মনে হতো। এটা আল্লাহ তাবারক তাআলার পক্ষ থেকে মুআজিজা ছিল যে কারো হুজুর আলিহি সাল্লাতু ওয়াসাল্লামের চেয়ে উঁচু হওয়ার সুযোগ হয়নি, তিনি আলিহি সাল্লাতু ওয়াসাল্লাম সবচেয়ে উঁচু থাকতেন। তো উচ্চতা মুবারক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের না খুব বেশি দীর্ঘ আর না কম উচ্চতা ছিল, বরং মধ্যম আর তা থেকে একটু উঁচু নবী করিম আলিহি সালামের উচ্চতা মুবারক ছিল। দ্বিতীয় কথা বর্ণনা করেন, ওয়ালা বিল আবিয়াদিল আমহাক, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামের যে রং ছিল তা একেবারে সাদা ছিল না। আমহাক মাহাকার অর্থ হল চুনের মতো রং, এমন ছিল না যে তিনি আলিহি সাল্লাতু ওয়াসাল্লামের আলোকিত মুখ সাদায় সাদা ছিল, এমনও ছিল না। ওয়ালা বিল আদম, আর এমনও ছিল না যেমন শ্যামবর্ণ হয়ে থাকে, কালোর দিকে ধাবিত যে রং হয়ে থাকে, এমন বর্ণও ছিল না আর একেবারে সাদাও ছিল না। তার সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লামের রং মুবারকের ব্যাপারে বর্ণিত হয় যে হুজুর আলিহি সাল্লাতু ওয়াসাল্লাম ফর্সা বর্ণের ছিলেন, তবে কেবল ফর্সা বর্ণই নয় বরং এর মধ্যে লালচে মিশ্রিত ছিল। আবিয়াদু মুশরাবুম বিল হুমরা, তিনি আলিহি সাল্লাতু ওয়াসাল্লাম ফর্সা বর্ণের ছিলেন আর এতে লালচে মিলিত ছিল। কতিপয়ে শব্দ এসেছে আসমারুল লাউন, পরের বর্ণনায় শব্দ আসছে আসমারুল লাউন, এর অর্থ হল শ্যামবর্ণ হয়ে থাকে, তবে পাশাপাশি আসমারের অর্থ ওলামা বর্ণনা করেছেন যার মধ্যে লালচে পাওয়া যায়, আরববাসী যার মধ্যে লালচে পাওয়া যায় তার জন্য আসমার শব্দ বলে থাকে, আসমার ব্যবহার করে থাকে। তো অর্থ এটা যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলিহি ওয়ালিহি ওয়াসাল্লামের আলোকিত বর্ণের মধ্যে লালচেও ছিল আর সাদাও ছিল, বর্ণ মুবারক সাদা ছিল আর তাতে লালচে মিলিত ছিল। তো আপনারা দেখেছেন হয়তো অনেক সময় মানুষ খুব ফর্সা হয়ে থাকে তবে অ্যাট্রাকটিভ হয় না, অর্থাৎ তাদের দেখলে তাদের রং এত আকর্ষণীয় হয় না, তবে যদি কেউ ফর্সা বর্ণের হয় আর পাশাপাশি তার বর্ণের মধ্যে লালচে হালকা হালকা দেখা যায় তো এটা খুবই সুন্দর রং হয়ে থাকে। দুই ধরনের রং রয়েছে, আর ফর্সার মধ্যে লালচে এবং ফর্সার মধ্যে হলদে রং হওয়া অথবা সুফরা হলুদ বর্ণের হওয়া, এ দুটিকে অত্যন্ত সুন্দর রং বলা হয়। ফর্সার মধ্যে লালচে হওয়া আর ফর্সার মধ্যে যে হলদে রং রয়েছে, ঠিক আছে, গোল্ডেনের মতো রং যে হয়ে থাকে, হলুদ রঙের হলুদ রং একটু বেশি হলে তো সেটা গোল্ডেন রঙের মতো হয়ে যায়, তো সেটা যদি ফর্সার মধ্যে মিশ্রিত থাকে তো এটা খুবই সুন্দর কালার হয়ে থাকে। দুনিয়ার মধ্যে যে সুন্দর রং বলা হয় তা সেই রঙকে বলা হয় যা ফর্সা হবে আর এর মধ্যে লালচে রং মিলিত থাকে, তাতে লালচে মিশ্রিত থাকে, যেমন আমাদের উত্তরাঞ্চলে হয়ে থাকে। সেখানের লোকদের মধ্যে এই ধরনের রং হয়ে থাকে যে ফর্সা রং হবে আর তাতে লালচে ভাব দেখা যায়। এমনিভাবে কতিপয় আরব দেশ রয়েছে, তাদের মধ্যে এই ধরনের কালার হয়ে থাকে যে ফর্সা রং হবে আর তাতে লালচে ভাব থাকে। অসংখ্য লোক এমন দেখা যায় যে ফর্সা রং তাতে লালচে ভাব থাকে। আর আখেরাতের যে কালার রয়েছে যা সবচেয়ে সুন্দর কালার হবে আখেরাতের মধ্যে, তা সে রং হবে জান্নাতবাসীদের, যে যাতে ফর্সা হবে তাতে হলদে ভাব থাকবে, অর্থাৎ গোল্ডেন কালার হবে, হালকা হালকা এর মধ্যে আসবে, তা আখেরাতের মধ্যে সবচেয়ে সুন্দর কালার হবে। তো আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে এই দুই ধরনের রং দান করেছেন, যে দুনিয়ার মধ্যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ফর্সা বর্ণের লালচে মিশ্রিত ছিল আর তার জন্য বিভিন্ন সাহাবায়ে কিরাম আলাইহিম রিদওয়ান শব্দ ব্যবহার করেছেন আজহারুল লাউন, যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের রং মুবারকের মধ্যে চমক প্রকাশ পেত। হ্যাঁ, চমক রং বিশিষ্ট ছিলেন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, যে লালচে ছিল এর পাশাপাশি এর মধ্যে চমকও ছিল, ঠিক আছে। আর এমন অর্থাৎ লালচে হওয়া কালারের মধ্যে এটা বান্দার সুস্থ হওয়ার নিদর্শন। যদি মানুষের খাবার ভালো হয়, তার রক্ত ঠিক থাকে, অঙ্গ ঠিক থাকলে তবে তার রঙের মধ্যে এই কালার পাওয়া যায়। ফর্সা রঙের মধ্যে লালচে ভাব হয়, তো দুনিয়ার মধ্যে এজন্যই এই রঙকে শ্রেষ্ঠ বলা হয়েছে যে এর মাধ্যমে জানা যায় যে মানুষের অভ্যন্তরীণ যে বিষয় রয়েছে, যে অংশ রয়েছে, তাও ভালো রয়েছে, এজন্যই তার মুখে ফর্সার সাথে গোলাপি রঙটি হচ্ছে প্রকাশিত হচ্ছে। তো নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম একেবারেই সাদা বর্ণের ছিলেন না, বরং ফর্সার মধ্যে লালচে রং তিনি আলিহি সালামের কালারে মিলিত ছিল, এজন্যই বলা হয়েছে ওয়ালা বিল আবিয়াদিল আমহাক, একেবারেই চুনের মতো সাদা রং ছিল না, ওয়ালা বিল আদম, আর না তিনি আলিহি সাল্লাতু ওয়াসাল্লামের মুখ মুবারক এর যে রং ছিল তা শ্যামবর্ণের ছিল, এমন ছিল না, বরং চমক বিশিষ্ট হুজুর আলিহি সাল্লাতু ওয়াসাল্লামের রং ছিল। মুফতি আজম হিন্দ রহমতুল্লাহি তাআলা আলাইহির যে সালাম রয়েছে তাতে একটি যে অংশ রয়েছে তা হল এ চমকিলি রঙ্গত ওয়ালে তুমপে লাখো সালাম, তো সেটা এ পবিত্র হাদিসের আলোকে মুফতি আজম হিন্দ রহমতুল্লাহি তাআলা আলাইহি তিনি আলিহি সাল্লাতু ওয়াসাল্লামের জন্য চমক বিশিষ্ট রঙের শব্দ ব্যবহার করেছেন। সামনে ইমাম তিরমিজি বলেন যে ওয়ালা বিল জাআদিল কতত, ওয়ালা বিসাবত বিল জাআদিল কতত, জাআদ আর কতত দুইটির অর্থ হল খুব বেশি কুকড়ানো চুল হওয়া, খুব বেশি কুকড়ানো চুল হওয়া, যেমন আপনারা আফ্রিকানদের চুল দেখেছেন হয়তো, যে কীরূপ তাদের চুল একেবারে কুকড়ানো হয়ে থাকে, একেবারে পেঁচানো, ঠিক আছে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মুবারক একেবারে পেঁচানো হবে এমনটা ছিল না, ওয়ালা বিসাবত আর না একেবারে সোজা, যেমন যে পাক ভারতবর্ষের যারা হয়ে থাকে তাদের সাধারণত এমন হয় যে তাদের একেবারে সোজা হয়ে থাকে, প্লেন একেবারে। তো নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চুল না তো এমন ছিল যে একেবারেই কুকড়ানো ছিল আর না একেবারে সোজা, বরং সামান্য ততা হালকা ঢেউ ছিল, ঠিক আছে, হালকা হালকা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চুল মুবারক এটা কুকড়ানো ছিল, যা দর্শনকারীর খুবই সুন্দর মনে হতো। তো ওয়ালা বিল জাআদিল কতত ওয়ালা বিসওয়াত, চুল মুবারকের বৈশিষ্ট্য এমন ছিল যা না একেবারেই কোকড়ানো ছিল না একেবারেই সোজা ছিল, বরং এ দুটির মধ্যম ছিল, মধ্যম পন্থা ছিল। বাআসাহুল্লাহু তাআলা আলা রাসি আরবাঈনা সানাতান, আল্লাহ তাআলা আপনাকে চল্লিশ বছর বয়সে প্রেরণ করেছেন, অর্থাৎ তিনি আলিহি সাল্লাতু ওয়াসাল্লামের উপর প্রথম ওয়াহি এটা চল্লিশ বছর বয়সে নাজিল হয়, এবং তিনি আলিহি সাল্লাতু ওয়াসাল্লাম চল্লিশ বছর বয়সে নবুয়তের ঘোষণা করেন। তিনি আলাইহিসসালাম সোমবার জন্মগ্রহণ করেন। তিনি আলাইহিসসালামের প্রথম ওয়াহী সোমবারে নাজিল হয়। তিনি আলাইহিসসালাম মদিনায় মুনাওয়ারায় সোমবারে পৌঁছান। তিনি আলাইহিসসালাম দুনিয়া থেকে যে পর্দা করেছেন সেটাও সোমবার দিন করেন। তো চল্লিশ বছর বয়সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সোমবারের দিন প্রথম ওয়াহী এটা নাজিল হয়। তো বাআথাহুল্লাহু তাআলা আলা রাসি আরবাঈনা সানাতান, তো আল্লাহ তাআলা তাকে চল্লিশ বছর বয়সে প্রেরণ করেছেন। ফা আকামা বিমাক্কাতা আশর সিনিন, হুজুর আলাইহিস সালাতু ওয়াসাল্লাম মক্কায় মুকাররমায় দশ বছর ছিলেন। আর সামনে বলেছেন ওয়াবিল মদিনাতে আশর সিনিন, এবং দশ বছর তিনি মদিনায় মুনাওয়ারায় ছিলেন। এখানে হযরত সাইয়েদুনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যে দশ বছরের আলোচনা করেন, আরববাসীদের একটি স্বভাব হল যে তারা কমকে ছেড়ে দেয়, কমকে ছেড়ে দেন, অর্থাৎ পূর্ণসংখ্যা উল্লেখ করবেন, আর পূর্ণসংখ্যার তুলনায় যে তার অর্ধেক বা তার যে অংশ আসে তা ছেড়ে দেন। যেমন দেড় বছর রয়েছে তো দেড়ের পরিবর্তে এক উল্লেখ করবেন, আর কখনো এক মিলিয়ে দুই উল্লেখ করেন। বারো বছর রয়েছে তো দশ, পূর্ণ দশক রয়েছে, আর যে একক রয়েছে তা কম হয়ে যাবে, অর্থাৎ এর তুলনায় তো সেটা ছেড়ে দেন, সেটা ছেড়ে দেন। তো এখন তেরোর পরিবর্তে দশ করে দিবেন, এখন উদাহরণস্বরূপ আঠারো রয়েছে তো এটাকে করে দিবেন বিশ, ষোলো মাস দশ দিন তো দশ দিনকে ছেড়ে ষোলো মাস করে দিবেন, ষোলো মাস বিশ দিন রয়েছে তো বিশ দিনের পরিবর্তে পূর্ণ দশ দিন মিলিয়ে সতেরো মাস করে দিবেন। যেমন উদাহরণস্বরূপ, যখন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মক্কায় মুকাররমা থেকে মদিনায় মুনাওয়ারায় শুভাগমন করেন, তো কতিপয় বর্ণনা রয়েছে যে তিনি ষোলো মাস পর্যন্ত বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে নামাজ পড়েছেন, আর কতিপয় বর্ণনার মধ্যে রয়েছে যে তিনি সতেরো মাস পর্যন্ত বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে নামাজ পড়েছেন। তো এতে একটি সামঞ্জস্য উলামাগণ এটা দিয়েছেন যে প্রকৃত মত হল ষোলো মাস আর কিছুদিন ছিল। তো যে ষোলো মাস বলেছে সে দিনসমূহ ছেড়ে দিয়েছে আর পুরনো ষোলো মাস বলে দিয়েছে, আর যে সতেরো মাস বলেছে সে কিছু দিন মিলিয়ে পূর্ণ সতেরো মাস উল্লেখ করেছেন। যেমন উদাহরণস্বরূপ, চারটা বেজে পঞ্চাশ মিনিট হচ্ছে, আমাদেরকে কেউ টাইম জিজ্ঞাসা করলে কয়টা বাজে, আমরা বলি পাঁচটা বেজেছে, পাঁচটা বেজে গেছে, আমরা তত দশ মিনিট মিলিয়ে পূর্ণ বলে দিয়েছি। এটাকে মিথ্যা বলা হয় না, এটা একটা নিয়ম হয়ে থাকে যে এই পদ্ধতিতে বলা হয়। চারটা বেজে দশ মিনিট হচ্ছে, কয়টা বাজে, চারটা বেজেছে, চারটা বেজে দু মিনিট হচ্ছে, কয়টা বাজে, চারটা বাজে, এভাবে কমকে ছেড়ে দেওয়া হয়। তো এখানে যে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেছেন ফা আকামা বিমাক্কাতা আশর সিনিন, যে তিনি আলাইহিস সালাম দশ বছর মক্কায় মুকাররমায় ছিলেন, তো তিন বছরকে এখানে ছেড়ে দেওয়া হয়েছে। অন্যথায় যা সঠিক আর বিশুদ্ধ মত হলো তা হলো তিনি তেরো বছর পর্যন্ত মক্কায় মুকাররমায় ছিলেন, অর্থাৎ নবুয়ত ঘোষণার পর, যখন তিনি নবুয়তের ঘোষণা করেন তো এরপর জীবনের তেরো বছর নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মক্কায় মুকাররমায় ছিলেন, এরপর তিনি দশ বছর মদিনায় মুনাওয়ারায় উপস্থিত ছিলেন, আর তেষট্টি বছর বয়সে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে পর্দা করেন। ওয়ালাইসা ফি রাসিহি ওয়ালহিয়াতিহি আশরুনা শা'রাতান বাইদাআ, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে পর্দা করেন তো তার মাথা মুবারকের চুলের মধ্যে আর দাড়ি মুবারকের চুলের মধ্যে বিশটি চুলও সাদা ছিল না, বিশটি চুলও সাদা হয়নি, বিশটি থেকে কম ছিল। এখন কেউ এগারো বলেছে, কেউ সতেরো বলেছে, কেউ পনেরো বলেছে, বিভিন্ন মতামত, এতে বিভিন্ন সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানের বিদ্যমান রয়েছে। তো যে যেভাবে দেখেছে এবং তার দৃষ্টি পড়েছে সেই অনুযায়ী বর্ণনা করেছেন। তবে এটা নিশ্চিত যে তিনি আলাইহিসসালাম যখন দুনিয়া থেকে বিদায় নেন তখন তার চুল মুবারক যে ছিল তাতে বিশটি চুল পূর্ণ সাদা ছিল না। এটা আল্লাহ তাআলা তিনি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামকে কারামত দান করেছিলেন, তিনি আলাইহিসসালামকে এভাবে মর্যাদা দান করেছিলেন। উলামাগণ এখানে এর কারণ বর্ণনা করেছেন, অথচ সাদা চুলের বৈশিষ্ট্য উল্লেখ করা হয়েছে যে এটা হলো নূর, এটা হলো নূর, অথচ তা সত্ত্বেও নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামের চুলের মধ্যে সাদা চুল আসেনি, এর কারণ কী ছিল? তো কারণ এটা বলেছেন যে সাধারণত নারী যারা রয়েছে, যে নারী রয়েছে তারা সাদা চুল পছন্দ করে না, সাদা চুলকে পছন্দ করে না। তো এমন যেন না হয় যে যখন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের চুল মুবারক যদি সাদা হতো তো কারো অন্তরের মধ্যে যেন এই ধরনের অপছন্দ সৃষ্টি না হয়। আর আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন প্রত্যেক ত্রুটি থেকে পবিত্র রেখেছেন যে তিনি আলাইহিস সালামের মধ্যে এমন কথা হবে যার দ্বারা কারো কোনো ধরনের অপছন্দ অনুভব হয় বা সে তা পছন্দ করবে না, এমন কোনো কথা আল্লাহ তাবারক তাআলা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সত্তার মধ্যে রাখেননি। এটা সাধারণভাবে ব্যাখ্যাকারকগণ বয়ন করেছেন। তবে যা ভালোবাসা বলে থাকে তা এটা বলে যে এটা নবী করিম আলাইহি সাল্লাতু ওয়াসাল্লামকে আল্লাহ তাআলার পক্ষ থেকে বৈশিষ্ট্য দান করা হয় যে তিনি আলাইহিস সালাম এমন ত্রুটিমুক্ত ছিলেন যে তিনি আলাইহিস সালাতু ওয়াসাল্লামকে আল্লাহ তাবারক তাআলা এমন সুন্দর বানিয়েছেন যে তার সাদা চুল হয়নি। কেননা সাদা চুল সাধারণত এটা বার্ধক্যের প্রতি ইঙ্গিত করে, দুর্বল অঙ্গের প্রতি ইঙ্গিত করে থাকে। তবে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামের চুল মুবারকের রং যদি সাদা হয়েও যেত তো সেই সাদা রঙেরও সৌন্দর্য নসিব হয়ে যেত। অর্থাৎ এমন হতো না যে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মুবারকে সাদা রং আসতো তো কেউ দেখে এই কথা অনুভব করত যে এটা সৌন্দর্যের বিপরীত। বরং যে বস্তু নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাথে সংযুক্ত হয়ে যায়, যা তিনি আলাইহিস সালামের সত্তার মধ্যে পাওয়া যায়, যদি তা প্রথমে সুন্দর না থাকে তবে পরবর্তীতে সৌন্দর্যমণ্ডিত হয়ে যায়। তো যদি এই চুল মুবারক সাদা হয়েও যেত হুজুর আলাইহিস সালাতু ওয়াসাল্লামের, তো ভালোবাসা এটা বলে যে তাতে কোনো ধরনের এমন ত্রুটি আসতো না যা সৌন্দর্যের বিপরীত হয়, বরং সৌন্দর্যের মধ্যে আধিক্যতাই হতো। ঠিক আছে, তবে আল্লাহ তাআলা কারামত হিসেবে, মর্যাদা হিসেবে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে এই বৈশিষ্ট্য দান করেন যে তিনি আলাইহিস সালাতু ওয়াসাল্লামের চুল মুবারকের মধ্যে 20টি চুলও সাদা ছিল না। দ্বিতীয় হাদিসে মুবারকা, হাদ্দাসানা হুমায়দু বিনু মাসআদাতা আল বসরিয়্যু قال حدثنا عبد الوهاب الثقفي عن حميد عن انس بن مالك قال كان رسول الله صلى الله تعالى عليه وسلم ربعه ليس بالطويل ولا بالقصير حسن الجسم وكان شعره ليس بجعد ولا سبط اسمر اللون اذا مشى يتكفأ। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে ইমাম তিরমিজি রহমতুল্লাহি তাআলা আলাইহি বর্ণনা করেন, হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রাবাআতান, রাবাআতান আর মারবুআন এই দুই ধরনের শব্দ ব্যবহার হয়েছে যার অর্থ হল যে মুতাদিরুল কওমাত, মধ্যম মধ্যম পন্থার উচ্চতা বিশিষ্ট। লাইসা বিত্তাবিল না খুব বেশি লম্বা ছিল, ওয়ালা বিল কসির না উচ্চত মুবারক খাটো ছিল। হাসান আল জিসমি, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শরীর মুবারক সুদর্শন ছিল। এখানে সুদর্শন দ্বারা উদ্দেশ্য হল যে তিনি আলাইহি সাল্লাতু ওয়াসাল্লামের অঙ্গ মুবারক মধ্যম ছিল, সামনের দিকে আসবে, অর্থাৎ এমন ছিল না যা একে অপর থেকে পৃথক মনে হতো। ঠিক আছে, ঘাড় পৃথক মনে হবে তো মাথা পৃথক মনে হবে, যেমন কিছু মানুষের এমন মনে হয় যে এত লম্বা লম্বা ঘাড় হয়ে থাকে যে পৃথক পৃথক মনে হয়। কিছু মানুষের ঘাড় খুব ছোট হয়ে থাকে তো এমন মনে হয় যে মাথা কাদের সাথে লেগে রয়েছে, এক অপরের ভিতরে মিলিত রয়েছে অঙ্গ, তো কতিপয়ের অঙ্গ এই ধরনের হয়ে থাকে। তো নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অঙ্গ মুবারক না তো পৃথক পৃথক মনে হতো না একে অপরের মধ্যে মিলিত মনে হতো, বরং একেবারে মধ্যমপন্থা বিশিষ্ট নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মুবারক ছিল। তো এটা যে বলা হয়েছে হাসান আল জিসমে, এর অর্থ হলো অঙ্গ মুবারক এটা মধ্যম ছিল, এর মধ্যে কোনো পার্থক্য ছিল না, একেবারে পরস্পরের সাথে মিলিত ছিল না। তিনি আলাইহিস সালাতু ওয়াসাল্লামের চুল মুবারক না একেবারেই কুকুড়ানো ছিল না একেবারে সোজা ছিল। চমক বিশিষ্ট তিনি আলাইহিস সালাতু ওয়াসাল্লামের রং ছিল আসমার লওন, আসমার সাধারণত বলা হয় শ্যামবর্ণকে। তবে আমি আপনাদেরকে এটা আরজ করছি যে আরববাসী তারা লালচে রঙের জন্য আসমার বলে থাকে, লালচে রঙের জন্য আসমার বলে থাকে। কতিপয় ওলামাগণ বলেছেন যে এখানে যে আসমার শব্দ এসেছে এটা হলো বর্ণনাকারীর ত্রুটি, বর্ণনাকারীর ত্রুটি এই জন্য যে অন্যান্য বর্ণনার মধ্যে আসমারের স্থানে আজহার শব্দ রয়েছে, আর আজহারের অর্থ হল চমক বিশিষ্ট রং। আজহারুল লওনের অর্থ চমক বিশিষ্ট রং। আর অন্যান্য সাহাবায়ে কেরাম আলিহিম রিদওয়ান, প্রায় 15 জন সাহাবায়ে কেরাম আলিহিম রিদওয়ান রয়েছেন যারা এ স্থানে আবিয়াদ শব্দ ব্যবহার করেছেন, যে হুজুর আলিহি সালামের রং মুবারক ফর্সা ছিল, রং মুবারক ফর্সা ছিল। তবে আসমার কেউ নিলে তো এর অর্থ কী হবে? যে এর মধ্যে লালচে বিদ্যমান ছিল। ইদা মাশা ইয়াতাকাফাউ, যখন হুজুর আলিহি সাল্লাতু আসসালাম হাঁটতেন তো এভাবে হাঁটতেন যেমন সামনের দিকে নত হচ্ছেন, সামনের দিকে নত হয়ে হাঁটতেন। ইয়াতাকাফাউ, তার আলিহি সাল্লাতু আসসালামের যে গতি মুবারক ছিল, হাঁটার যে পদ্ধতি ছিল, এর ব্যাপারে সামনেও বর্ণনা আসছে যে তিনি সাবলীলভাবে হাঁটতেন, তিনি দৃঢ়ভাবে হাঁটতেন, এবং তার গতি মুবারক, হাঁটার ধরন এমন ছিল যে না তো খুব দ্রুত গতিতে হাঁটতেন, যেমন কতিপয় লোক যখন হাঁটে তো খুব দ্রুত গতিতে হাঁটে, তাদের পিছনে লোকদের দৌড়াতে হয়, এত দ্রুত গতিতে তারা হাঁটে। তো এভাবে হাঁটা এটা পছন্দনীয় নয়, এটাকে বোকামির লক্ষণ বলা হয়েছে। যারা খুব দ্রুত গতিতে হাঁটে, খুব দ্রুত গতিতে হাঁটে, তো দেখে এমন মনে হয় যে তারা তাড়ার মধ্যে আস, তো এটাকে বোকামির লক্ষণ বলা হয়েছে। আর না তিনি আলিহি সাল্লাতু আসসালামের হাঁটার যে ধরন ছিল তা এমন ছিল যে দেখে এমন মনে হতো যে কোনো অসুস্থ ব্যক্তি যাচ্ছে, বরং সাবলীলভাবে হাঁটতেন। আর যখন হাঁটতেন তো এমন মনে হতো যে যেমন উঁচু থেকে নিচু ভূমিতে আসছেন, উঁচু থেকে নিচু ভূমিতে তিনি আলিহি সাল্লাতু আসসালাম আসছেন, তবে হাঁটার মধ্যে এক সাবলীলতা ছিল, এক সাবলীলতা ছিল। এই আন্দাজে নবী করিম আলিহিসাল্লাম হাঁটতেন এবং তার অবস্থার মধ্যে বিনয় ছিল, বিনম্রতা ছিল। এভাবে হুজুর আলিহি সাল্লাতু আসসালাম পথ চলতেন। এই দুটি হাদিসে পাক হয়েছে, ইনশাআল্লাহ সামনে আরও এই ধরনের কতিপয় হাদিসে মুবারকা আসতে থাকবে, আর কতিপয় শব্দ এর মধ্যে বৃদ্ধি পেতে থাকবে। যেমন এই দ্বিতীয় হাদিসের মধ্যে আসমারুল লওনের শব্দ বৃদ্ধি পেয়েছে, আর হুজুর আলিহি সাল্লামের যে হাঁটার নিয়ম ছিল সেটা বয়ন করা হয়েছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলিহি ওয়াসাল্লামের যে প্রকাশ্য বৈশিষ্ট্য রয়েছে, প্রকাশ্য গুণাবলী রয়েছে, তাও স্মরণ রাখার তৌফিক দান করুক। আর তিনি আলিহি সাল্লামের আবাইব যেন আমাদের মন মস্তিষ্কে বসে যায়। ইনশাআল্লাহ যখন এই অধ্যায় পূর্ণ হয়ে যাবে তো অবশেষে আমি পূর্ণ কিতাব সারসংক্ষেপ নবী করিম সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লামের অবয়ব বর্ণনা করব। আল্লাহ তাআলা আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলিহি ওয়ালিহি ওয়াসাল্লামের শাফাত দান করুক, আর দুনিয়ার মধ্যেও আল্লাহ তাআলা নিজ রহমতে হুজুর আলিহি সাল্লাতু ওয়াসাল্লামের দিদার দান করুক। আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলিহি ওয়ালিহি ওয়াসাল্লাম।
হাদিসে মুস্তাফা, হাদিসে মুস্তাফা, দরসে শামাইলে তিরমিজী।